এলিয়া নম্বর ১১ প্রথম ভুল। প্রাচীন ইসরায়েলের সূচনা লগ্নে হারুনের সোনার বাছুরের বিদ্রোহ ভবিষ্যৎবাণীমূলকভাবে এফ্রয়িমের উত্তর রাজ্যের ১০টি গোত্রের সূচনা লগ্নে জেরোবোয়ামের বিদ্রোহের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এই পবিত্র ইতিহাসগুলো ১৮৬৩ সালে অডভেন্টবাদের বিদ্রোহকে প্রতিকায়িত করে। অবশ্যই ১৮৬৩-র আরও সাক্ষ্য আছে, কিন্তু অ্যারন এবং রাজা জেরোবোয়াম এমন সাক্ষ্য দেন যা ১৮৬৩ সালের ইতিহাসের ওপর আরেকটি স্তর হিসেবে স্থাপিত হয় এবং সেই সব ইতিহাস ১,৪৪,০০০ আন্দোলনকে চিত্রিত করে যা প্রোটেস্ট্যান্ট শিং শুধু বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের শেষ দিনগুলোতেই নয় বরং অনুগ্রহকালের সমাপ্তি পর্যন্ত। সেই সব ইতিহাস ষষ্ঠ রাজ্যের রিপাবলিকান শিংয়ের সমান্তরাল ইতিহাস নিয়েও আলোচনা করে।
যারা বিশ্বাস করেন যে পৃথিবীর শেষকালে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট গির্জাই ঈশ্বরের অবশিষ্ট জনগণ, তাদের জন্য এটি সাধারণত অত্যন্ত কঠিন এক সত্য। ওই বিশ্বাসটাই আমাদের প্রথম ভুল। রবিবার আইনের সংকটকালে যে জনগণকে পতাকার মতো উঁচু করে তুলে ধরা হবে, লাওদিকিয়ার গির্জা তাদের প্রতিনিধিত্ব করে, এমন কোনো বাইবেলীয় প্রমাণ নেই। এটাই সত্য। এই ভ্রান্ত পূর্বধারণা মেনে নেওয়াই আমাদের প্রথম ভুল। পৃথিবীর শেষকালের সেই পতাকা গঠিত হয় তাদের দিয়েই যাদের শয়তানের সভার সদস্যরা বহিষ্কার করেছিল।
আর তিনি জাতিদের জন্য একটি নিশান স্থাপন করবেন এবং ইসরায়েলের বিতাড়িতদের সমবেত করবেন এবং পৃথিবীর চার প্রান্ত থেকে যিহুদার বিচ্ছুরিতদের একত্র করবেন। ঈশায়া ১১:১৭।
লাওদিকীয় অ্যাডভেন্টিস্টরাই তাদের বহিষ্কার করে যারা পতাকা রূপে স্থাপিত হওয়ার কথা।
হ্যাঁ, তোমরা যারা তার বাক্যে কাঁপো, প্রভুর বাক্য শোনো।
তোমাদের ভাইয়েরা যারা তোমাদের ঘৃণা করেছে এবং আমার নামের জন্য তোমাদের বের করে দিয়েছে, তারা বলেছে প্রভুর মহিমা হোক, কিন্তু তিনি তোমাদের আনন্দের জন্য আবির্ভূত হবেন আর তারা লজ্জিত হবে। ঈশায়া ৬:৫।
যারা ধ্বজাবাহী তারা খ্রিস্টের নামের জন্য বহিষ্কৃত হয়। যে নামটি ঘৃণা সৃষ্টি করে তা হল আলফা ও ওমেগা, কারণ আলফা ও ওমেগার নীতি বাইবেলের ভবিষ্যৎবাণীতে সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট গির্জা কাকে প্রতিনিধিত্ব করে তা স্পষ্টভাবে চিহ্নিত করে। দশ কুমারীর দৃষ্টান্ত অ্যাডভেন্টবাদকে প্রতিনিধিত্ব করে।
মথি ২৫:১০ কুমারীর উপমা অ্যাডভেন্টিস্ট জনগণের অভিজ্ঞতাকেও চিত্রায়িত করে। মহাসংঘর্ষ ৩৫৩।
দৃষ্টান্তটি অ্যাডভেন্টিজমের সূচনা লগ্নে পূরণ হয়েছিল এবং শেষে তা আবার অক্ষরে অক্ষরে পূরণ হয়।
আমাকে প্রায় দশ কুমারীর দৃষ্টান্তটির দিকে নির্দেশ করা হয়, যাদের মধ্যে ৫ জন জ্ঞানী ছিল এবং ৫ জন মূর্খ। এই দৃষ্টান্তটি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে এবং হবে, কারণ এই সময়ের জন্য এর বিশেষ প্রয়োগ রয়েছে এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার মতোই এটি পূর্ণ হয়েছে এবং সময়ের শেষ পর্যন্ত বর্তমান সত্য হিসেবে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড ১৯ আগস্ট ১৮৯৯।
যেসব মূর্খ কুমারীরা জেগে ওঠে এবং বুঝতে পারে যে তাদের কাছে তেল নেই, তারাই লাওদিকিয়াবাসী।
মূর্খ কুমারীদের দ্বারা প্রতিনিধিত্বকৃত গির্জার অবস্থাকে লাওদিকীয় অবস্থা হিসেবেও বলা হয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড ১৯ আগস্ট ১৮৯৯।
ফিলাডেলফিয়ার মণ্ডলী হিসেবেও উপস্থাপিত বুদ্ধিমান কুমারীদের সংগ্রাম এমন এক মণ্ডলীর বিরুদ্ধে যারা নিজেদেরকে ইহুদি বলে দাবি করে কিন্তু তারা নয়।
দেখ, শয়তানের সভাগৃহের লোকদের যারা বলে যে তারা ইহুদি অথচ নয়, বরং মিথ্যা বলে, আমি এমন করব যে তারা এসে তোমার পায়ের সামনে প্রণাম করবে এবং জানবে যে আমি তোমাকে ভালোবেসেছি। প্রকাশিত বাক্য ৩:৯।
সিস্টার হোয়াইট মহা হতাশার পর প্রকাশিত একেবারে প্রথম প্রকাশনায় এই পদটি নিয়ে আলোচনা করেছেন।
আপনি মনে করেন যে যারা সন্তের পায়ের সামনে উপাসনা করে, প্রকাশিত বাক্য ৩:৯, তারা শেষ পর্যন্ত উদ্ধার পাবে। এখানে আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করছি, কারণ ঈশ্বর আমাকে দেখিয়েছেন যে এই শ্রেণীর লোকেরা ছিল ঘোষিত অ্যাডভেন্টিস্ট, যারা বিশ্বাস থেকে বিচ্যুত হয়ে পড়েছিল এবং নিজেদের জন্য ঈশ্বরের পুত্রকে আবারও ক্রুশবিদ্ধ করেছে এবং তাকে প্রকাশ্যে লজ্জিত করেছে। আর পরীক্ষার সময়ে, যা এখনও আসতে বাকি, প্রত্যেকের প্রকৃত চরিত্র প্রকাশ করার জন্য তারা জানবে যে তারা চিরতরে হারিয়ে গেছে এবং আত্মার যন্ত্রণায় অভিভূত হয়ে তারা সন্তের পায়ের কাছে নথিয়া হবে। ওয়ার্ড টু দ্য লিটল ফ্লক ডুয়াল।
ঈশাইয়ার ৫ম অধ্যায়ে দ্রাক্ষাক্ষেত্রের যে গানটি পরবর্তীতে খ্রিস্ট ব্যবহার করেছিলেন তার প্রথম উল্লেখ রয়েছে।
এখন আমি আমার প্রিয়জনের জন্য
তার দ্রাক্ষেত্র সম্পর্কে একটি গান গাইব। আমার প্রিয়জনের এক অত্যন্ত ফলবতী পাহাড়ে একটি দ্রাক্ষাক্ষেত্র ছিল। তিনি সেটিকে বেড়া দিয়ে ঘিরে দিলেন, সেখানকার পাথরগুলো সরিয়ে ফেললেন, উৎকৃষ্ট দ্রাক্ষালতা রোপণ করলেন, এর মাঝখানে একটি প্রহরী মিনার নির্মাণ করলেন এবং সেখানে একটি দ্রাক্ষারস নিংড়ানোর কুণ্ড বানালেন। তিনি আশা করেছিলেন যে এটি আঙ্গুর ফলাবে, কিন্তু তা ফলাল বুনো আঙ্গুর। আর এখন হে জিরুসালেমের অধিবাসীরা এবং জিহুদার লোকেরা, আমি অনুরোধ করছি আপনারা আমার ও আমার দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে বিচার করুন। আমার দ্রাক্ষাক্ষেত্রের জন্য এমন আর কি করা যেত যা আমি করিনি? তবে কেন, যখন আমি আশা করেছিলাম যে এটি আঙ্গুর ফলাবে, তখন এটি বুনো আঙ্গুরই ফলাল? ঈশাইয়া ৫:১-৫।
পুরাতন নিয়ম হোক বা নতুন নিয়ম, দৃষ্টান্তটি জানায় যে যে ফল আনতে তাদের গড়ে তোলা হয়েছিল তা আনতে অস্বীকৃতি জানানোর কারণে ঈশ্বরের মণ্ডলীকে ঈশ্বর প্রত্যাখ্যান করেছেন। ঈশাইয়া পুস্তকের পঞ্চম অধ্যায়ে দৃষ্টান্তটির উপসংহারে দ্রাক্ষাক্ষেত্রের শাস্তি বর্ণনা করা হয়েছে, একই সঙ্গে জাতিসমূহের জন্য একটি নিশান উত্তোলনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। স্পষ্টতই দ্রাক্ষাক্ষেত্রটি সেই নিশান নয়।
অতএব প্রভুর ক্রোধ তার প্রজাদের বিরুদ্ধে জ্বলে উঠেছে, তিনি তাদের বিরুদ্ধে তার হাত প্রসারিত করেছেন এবং তাদের আঘাত করেছেন। পর্বতসমূহ কেঁপে উঠল আর রাস্তাগুলোর মাঝখানে তাদের মৃতদেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। তবু এই সবের পরেও তার ক্রোধ নিবৃত্ত হয়নি, বরং তার হাত এখনও প্রসারিত রয়েছে। তিনি দূর দেশের জাতিদের উদ্দেশ্যে একটি পতাকা উত্তোলন করবেন এবং পৃথিবীর প্রান্ত থেকে শীষ দিয়ে তাদের ডাকবেন, দেখ তারা দ্রুত গতিতে তড়ায় আসবে। ঈশাইয়া ৫:২৫-২৬।
পরবর্তীতে যখন যীশু গানটি দৃষ্টান্ত হিসেবে গাইলেন, তার উপসংহারও ততটাই নির্ণায়ক ছিল।
আরেকটি দৃষ্টান্ত শোনো। একজন জমির মালিক ছিল, তিনি একটি দ্রাক্ষাক্ষেত্র রোপণ করলেন, চারদিকে বেড়া দিলেন, তাতে একটি রসকুঠি খনন করলেন, একটি প্রহরী মিনার নির্মাণ করলেন, সেটি ইজারায় চাষিদের হাতে দিলেন এবং দূর দেশে চলে গেলেন। আর যখন ফলের সময় ঘনিয়ে এল, তিনি তার ভৃত্যদের চাষিদের কাছে পাঠালেন যেন তারা তার ফল গ্রহণ করে। কিন্তু চাষিরা তার ভৃত্যদের ধরে একজনকে মারধর করল, আরেকজনকে হত্যা করল আর আরেকজনকে পাথর ছুঁড়ে মারল। আবার তিনি প্রথমবারের চেয়ে আরও ভৃত্য পাঠালেন আর তাদের সঙ্গেও তারা একই রকম আচরণ করল। কিন্তু সবশেষে তিনি তাদের কাছে নিজের পুত্রকে পাঠালেন, বললেন তারা আমার পুত্রকে সম্মান করবে। কিন্তু চাষিরা যখন সেই পুত্রকে দেখল, তারা নিজেদের মধ্যে বলল, এ তো উত্তরাধিকারী, এসো তাকে মেরে ফেলি আর তার উত্তরাধিকার আমরা দখল করি। তারা তাকে ধরে দ্রাক্ষাক্ষেত্রের বাইরে ফেলে দিল এবং তাকে হত্যা করল। অতএব দ্রাক্ষাক্ষেত্রের মালিক যখন আসবেন, তিনি ওই চাষিদের সঙ্গে কি করবেন? তারা তাকে বলল, তিনি সেই দুষ্ট লোকদের শোচনীয়ভাবে ধ্বংস করবেন এবং তার দ্রাক্ষাক্ষেত্র অন্য চাষিদের ইজারায় দেবেন, যারা সময় মতো তাকে তার ফল দেবে। যীশু তাদের বললেন, তোমরা কি শাস্ত্রে কখনো পড়নি, নির্মাতারা যে পাথরটি ত্যাগ করেছিল সেটাই কোণের প্রধান পাথর হয়েছে? এটি প্রভুরই কাজ এবং আমাদের চোখে তা আশ্চর্যজনক। তাই আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্য তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং এমন এক জাতির কাছে দেওয়া হবে যারা তার ফল ফলাবে। যে কেউ এই পাথরের ওপর পড়বে সে চূর্ণ বিচূর্ণ হবে, আর যার ওপর এটি পড়বে তাকে এটি গুঁড়ো করে দেবে। আর প্রধান যাজকরা ও ফারিসিরা যখন তার দৃষ্টান্তগুলি শুনল, তারা বুঝল যে তিনি তাদের সম্পর্কেই বলছেন। ৩:৩৪।
লাউদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ উচ্চে তোলা পতাকা নয়,
শেষ দিনের যে দ্রাক্ষাক্ষেত্রকে প্রাচীন ইসরায়েলের রূপকে দেখানো হয়েছে সেটিই লাউদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ। কিন্তু এমন একটি জাতি হবে যারা এমন ফল ফলাবে যা প্রথম ফল হিসেবে গণ্য হওয়ার যোগ্য, আর ১,৪৪,০০০ই সেই প্রথম ফল।
এরা সেই সকল ব্যক্তি যারা নারীদের সঙ্গে কলুষিত হয়নি, কারণ তারা কুমার। এরা সেই সকল ব্যক্তি যারা মেষ শিশুকে যেখানেই তিনি যান অনুসরণ করে। এদেরকে মানুষদের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে ঈশ্বর ও মেষ শিশুর উদ্দেশ্যে প্রথম ফল হিসেবে। প্রকাশিত বাক্য ১৪:১৪।
একটি নিশান হিসেবে চূড়ান্ত ফসল ঘরে তুলতে গৃহস্বামী তাদের ব্যবহার করবেন। লাউডিসিও সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ হল সেই দ্রাক্ষাক্ষেত্র যারা মোসেসের সাত সময়ের ভিত্তিপ্রস্তরকে প্রত্যাখ্যান করেছে। সেই মুহূর্ত থেকে তা ক্রমাগত আরও গভীর অন্ধকারে পতিত হয়েছে।
সেই নিশান হবে জেসির একটি মূল, জেসির মূল অথবা ডেভিড সেই একেবারে সর্বশেষ সত্যটির প্রতিনিধিত্ব করে যা যিশু তার ইতিহাসের কূটতর্ককারী ইহুদিদের সামনে উপস্থাপন করেছিলেন। এটি আলফা ও ওমেগার নীতির একটি প্রতীক যা প্রাচীন ও আধুনিক উভয় ইসরায়েলের অবিশ্বস্ত ভাড়াটে কৃষকরা বুঝতে অস্বীকার করে।
আর সেই দিনে ইশাইয়ের শিকড় থাকবে যা জনগণের জন্য এক নিশান হয়ে দাঁড়াবে, অন্য জাতিসমূহ তার সন্ধান করবে আর তার বিশ্রামস্থল হবে মহিমান্বিত। ইশাইয়া ১১:১২।
সিস্টার হোয়াইট এবং জেমস হোয়াইট স্পষ্টভাবে দেখিয়েছেন যে ১৮৫৬ সালের মধ্যেই আন্দোলনটি লাওদিকিয়া হয়ে গিয়েছিল। তাহলে তিনি কখন দেখিয়েছেন যে এটি কখনও লাওদিকিয়াবাসীদের প্রতি বার্তাটি গ্রহণ করেছিল? তিনি কখনোই তা দেখাননি। আমাদের প্রথম ভুল হল এই দাবিটি মেনে নেওয়া যে ইতিহাস জুড়ে সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট গির্জা একটি বিজয়ী গির্জা ছিল। বাস্তবতা ঠিক এর উল্টো। যদি আমরা সেই প্রথম ভুল পূর্বধারণাটি মেনে নিই, তাহলে ভিন্ন কথা শিক্ষা দেয় এমন ভবিষ্যৎবাণীমূলক সত্যের প্রতি আমাদের চোখ বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ, সিস্টার হোয়াইট বারবার দেখিয়েছেন যে প্রাচীন আক্ষরিক ইসরায়েলের ইতিহাস আধুনিক আধ্যাত্মিক ইসরায়েলের অভিজ্ঞতা ও ইতিহাসকে চিত্রিত করে। প্রায়ই যখন তিনি আধুনিক ইসরায়েলের জন্য উদাহরণ হিসেবে প্রাচীন ইসরায়েলের কথা উল্লেখ করেন, তখন একই সত্য সম্পর্কে প্রেরিত পৌলের ক্লাসিক উক্তিটিও পাশাপাশি উদ্ধৃত করেন।
এখন এই সব ঘটনা তাদের ওপর ঘটেছিল উদাহরণস্বরূপ, এবং সেগুলি আমাদের সতর্কতার জন্য লেখা হয়েছে যাদের ওপর যুগের শেষ এসে পৌঁছেছে। ১ করিন্থীয় ১০:১১।
প্রেরিত পৌল একাদশ পদে পূর্ববর্তী ১০টি পদের সার সংক্ষেপ করছে।
আরও ভাইয়েরা, আমি চাই না যে তোমরা এ বিষয়ে অজ্ঞ থাকো যে আমাদের সকল পিতৃপুরুষ মেঘের নিচে ছিলেন এবং সবাই সমুদ্রের মধ্য দিয়ে পার হলেন, এবং তারা সকলেই মেঘে ও সমুদ্রে মসির মধ্যে বাপ্তিস্ম গ্রহণ করলেন, এবং সবাই একই আত্মিক খাদ্য খেয়েছিলেন, এবং সবাই একই আত্মিক পানীয় পান করেছিলেন, কারণ যে আত্মিক শিলা তাদের অনুসরণ করত তারা তার থেকেই পান করেছিল, আর সেই শিলাই ছিলেন খ্রিস্ট। কিন্তু তাদের অনেকের বিষয়ে ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না, কারণ তারা মরুভূমিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এখন এই বিষয়গুলো আমাদের দৃষ্টান্তস্বরূপ, যাতে আমরা মন্দ বিষয়ের লালসা না করি যেমন তারাও করেছিল। তোমরা মূর্তিপূজক হইও না যেমন তাদের কয়েকজন ছিল, যেমন লেখা আছে, লোকেরা খেতে ও পান করতে বসে পড়ল আর আনন্দ উল্লাস করতে উঠে দাঁড়াল। আমরাও ব্যভিচার না করি যেমন তাদের কয়েকজন করেছিল, এবং একদিনেই ২৩,০০০ মারা পড়েছিল। আমরা খ্রিস্টকে পরীক্ষা না করি যেমন তাদের কয়েকজনও করেছিলেন, এবং শাপদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন। তোমরা অভিযোগ আক্ষেপ করো না যেমন তাদের কয়েকজনও করেছিল, এবং সংহারকের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ১ করিন্থী ১:১০।
পৌল এবং সিস্টার হোয়াইট প্রাচীন ইসরায়েলকে বিজয়ী ও ধার্মিক জাতির উদাহরণ হিসেবে ব্যবহার করেন না, বরং সম্পূর্ণ বিপরীত। পৌল একাদশ পদে প্রথম ১০টি পদের সার সংক্ষেপ দেন, এবং তারপর পরের পদে তিনি সেই শিক্ষাটি উল্লেখ করেন যা প্রাচীন ইসরায়েলের ইতিহাস তাদের কাছে পৌঁছে দিতে চায় যারা লক্ষ্য করবে।
অতএব যে মনে করে সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, সে যেন সাবধান থাকে যেন না পড়ে। ১ করিন্থীয় ১০:১২।
প্রাচীন ইসরায়েল এমন এক জাতির উদাহরণ যারা ঈশ্বর কর্তৃক আহ্বানিত, ঈশ্বর কর্তৃক পরিচালিত ছিল, ঈশ্বরের ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ করেছিল, এবং পথের প্রতিটি ধাপে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এবং শেষ পর্যন্ত স্বর্গ ও পৃথিবীর স্রষ্টাকে ক্রুশবিদ্ধ করেছিল। অ্যাডভেন্টিস্টরা প্রাচীন ইসরায়েল সম্পর্কে এই সত্যগুলো স্বীকার করতে কোনো অসুবিধা বোধ করেন না, কিন্তু তাদের লাওদিকীয় অন্ধত্ব ভেদ করে যে সতর্কতাটি প্রবেশ করার কথা তা খুব কমই তারা হতে দেয়। সিস্টার হোয়াইট যেখানে গির্জাকে ঈশ্বরের চোখের মণি বলে চিহ্নিত করেছেন, সেই অংশগুলো তারা উদ্ধৃত করতে পারেন, এবং তা সত্য, কিন্তু তার জনগণের প্রতি ঈশ্বরের প্রেম তাদের প্রকৃত অবস্থাকে ঢেকে রাখে না। যাদের তিনি ভালোবাসেন তাদের তিনি তিরস্কার ও শাসন করেন। ঈশ্বরের গির্জা যতই ঈশ্বরের চোখের মণি হোক, যিশু খুব স্পষ্টভাবে সেই চোখের মণির, তার চোখের মণির সঙ্গে নিজের সম্পর্কের সারসংক্ষেপ দিয়েছেন।
হে জিরুসালেম, জিরুসালেম, যে নবীদের হত্যা করো আর যারা তোমার কাছে প্রেরিত হয় তাদের প্রস্তরাঘাতে হত্যা করো, কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, যেমন একটি মুরগি তার ডানার নিচে ছানাদের জড়ো করে, কিন্তু তোমরা ইচ্ছা করনি। দেখ, তোমাদের গৃহ তোমাদের কাছে নির্জন পড়ে রইল, আর সত্যিই আমি তোমাদের বলছি, তোমরা আমাকে আর দেখবে না, যতক্ষণ না সেই সময় আসে যখন তোমরা বলবে, প্রভুর নামে যিনি আসেন তিনি ধন্য। Luke 13:33।
প্রশ্নগুলো উত্থাপন করা উচিত। যিশু কি সত্যিই শুরুর মাধ্যমে শেষকে ব্যাখ্যা করেন? প্রাচীন ইসরায়েল কি সত্যি আধুনিক ইসরায়েলের দৃষ্টান্ত দেয়? প্রাচীন ইসরায়েলের ইতিহাস জুড়ে সমস্যা ছিল এই যে, তারা বিশ্বাস করত তাদের উত্তরাধিকার প্রমাণ করে যে তারা ঈশ্বরের লোক, অতএব তারা ঈশ্বরের লোক ছাড়া আর কিছুই হতে পারে না। তাই জিরমিয়ার দিনে তারা নিজেদেরকে প্রভুর মন্দির বলে ঘোষণা করত।
প্রভুর কাছ থেকে জিরমিয়ার কাছে যে বাণী এল তা এই, প্রভুর গৃহের দ্বারেও সেখানে এই বাণী ঘোষণা করো এবং বলো, প্রভুর বাণী শোনো, হে জিহুদার সকলে, যারা প্রভুকে উপাসনা করতে এই দরগুলো দিয়ে প্রবেশ করো, সেনাবাহিনীর প্রভু ইসরায়েলের ঈশ্বর এভাবে বলেন, তোমাদের পথ ও কাজকর্ম সংশোধন করো, আর আমি তোমাদেরকে এই স্থানে বাস করাব, মিথ্যা কথায় ভরসা করো না। এই বলে প্রভুর মন্দির, প্রভুর মন্দির, প্রভুর মন্দির, এগুলি Jeremiah 7:10-4।
এই একই ভ্রান্তিটিকে জোহন বাপ্তিস্মদাতাও গুরুত্ব দিয়েছিলেন,
আর তারা জর্দন নদীতে তার দ্বারা বাপ্তিস্ম গ্রহণ করল, নিজেদের পাপ স্বীকার করে। কিন্তু যখন তিনি দেখলেন যে অনেক ফারিসি ও সদুকি তার কাছে বাপ্তিস্মের জন্য এসেছে, তিনি তাদের বললেন, হে সর্পের সন্তানগণ, আসন্ন ক্রোধ থেকে পালাতে তোমাদের কে সতর্ক করল? অতএব পশ্চাত্তাপের উপযুক্ত ফল ফলাও এবং নিজেদের মধ্যে বলো না, আমাদের পিতা আব্রাহাম, কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলো থেকেই আব্রাহামের জন্য সন্তান তুলতে সক্ষম, আর এখন কুঠারও গাছগুলোর শিকড়ে রাখা হয়েছে, অতএব যে গাছ ভালো ফল আনে না তা কেটে ফেলে আগুনে নিক্ষেপ করা হয়। Matthew 3:6-10।
অ্যাডভেন্টিজমের মধ্যে যে একই ভ্রান্ত ধারণা, প্রভুর মন্দির আমরা এবং আমরা আব্রাহামের আত্মিক বংশধর, এই কথাগুলোর মাধ্যমে প্রতিকায়িত হয়েছে, সেটি লাওদিকিয়ার অন্ধতার প্রধান প্রকাশ।
ঈশ্বর তার জনগণকে জানাতে দূত পাঠান যে তার ধার্মিকতার বিধানগুলো মান্য করতে হলে তাদের অবশ্যই কেমন হতে হবে এবং কি করতে হবে, আর কেউ যদি সেগুলো পালন করে তবে সে তাতে বাঁচবে। তাদের সর্বোপরি ঈশ্বরকে ভালোবাসতে হবে, তার আগে অন্য কোনো দেবতা থাকবে না, এবং তারা নিজের মতো তাদের প্রতিবেশীকে ভালোবাসবে, তার প্রতি তেমনই করবে যেমন তারা চায় সে তাদের প্রতি করুক। ঈশ্বরের পবিত্র আইনের একটি বিন্দুমাত্র অংশ হালকাভাবে বা অসম্মানের সঙ্গে আচরণ করার নয়। যারা প্রভু এইরূপ বলেন, এই কথাকে অমান্য করে, তারা অন্ধকারের রাজপুত্রের কতাকার তলে দাঁড়ায়, তাদের সৃষ্টিকর্তা ও উদ্ধারকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা আজ্ঞাপালকদের জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলি নিজেদের দাবি করে, বলে প্রভুর মন্দির, প্রভুর মন্দির আমরাই, অথচ তার চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করে, তিনি যা করতে নিষেধ করেছেন ঠিক তাই করে ঈশ্বরকে অসম্মান করে। তারা এমন এক মানদণ্ড স্থাপন করে যা ঈশ্বর দেননি। তাদের উদাহরণ বিভ্রান্তিকর, তাদের প্রভাব দূষিতকারী, তারা জগতে আলো নয়, কারণ তারা ধার্মিকতার নীতিগুলি অনুসরণ করে না। মানুষ ঈশ্বরের প্রতি এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না যখন তারা তাদের কাছে তিনি যে আলো পাঠান তা অগ্রাহ্য করে। যারা এ কাজ করে তারা অজ্ঞদের বিপথে পরিচালিত করে, কারণ তারা মিথ্যা দিশাচিহ্ন স্থাপন করে। তারা নিরন্তর শুদ্ধ নীতিসমূহকে বিকৃত করছে। পবিত্র শাস্ত্রের বাণীতে আমাদের স্পষ্ট করে বলা হয়েছে কেন ইহুদি জাতির উপর ধ্বংস নেমে এসেছিল। তাদের কাছে ছিল মহান আলো, প্রচুর আশীর্বাদ এবং বিস্ময়কর সমৃদ্ধি, কিন্তু তারা তাদের অর্পিত দায়িত্বে অবিশ্বস্ত প্রমাণিত হয়েছিল। তারা বিশ্বস্ততার সাথে প্রভুর দ্রাক্ষাক্ষেত্রের যত্ন নেয়নি বা তার ফল তাকে দেয়নি। তারা এমনভাবে আচরণ করেছিল যেন ঈশ্বর নেই, এবং তাই বিপর্যয় তাদের গ্রাস করল। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস Khand 14:343-345।
ইসরায়েল বিশ্বাস করত যে তাদের ইতিহাসের শুরুতেই ঈশ্বর তাদের নির্বাচন করেছিলেন বলে তারা সব সময়ই তাঁর নির্বাচিত জাতি হয়ে থাকবে। আরও খারাপ হল, তারা এটাও বিশ্বাস করত যে যেহেতু তারা তাঁর নির্বাচিত জাতি, তাই তাকে সম্মান করতে অস্বীকার করলেও তিনি তাদের সম্মান করবেন। ভবিষ্যৎবাণী অনুসারে তাদের সাথে ঈশ্বরের বিবাহ বিচ্ছেদ হওয়া পর্যন্ত তারা তাঁর নির্বাচিত জাতিই ছিল, কিন্তু তারা কখনোই সেই জাতি হয়ে ওঠেনি যেমন হতে ঈশ্বর তাদের চেয়েছিলেন। নির্বাচিত জাতির ধার্মিকতা নির্ধারিত হয় না তারা নিজেদের সম্পর্কে কি মনে করে তার ওপর। প্রাচীন ইসরায়েল সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট চার্চের জন্য প্রধান দৃষ্টান্ত, কিন্তু যখন এই ভ্রান্ত ধারণা গ্রহণ করা হয় যে তারা বিশ্বের শেষকালে 144,000-এর প্রতিনিধিত্ব করে, তখন লাওদিকিয়ার অন্ধত্ব প্রকাশ পায়, যেমনটি প্রাচীন ইসরায়েলের ছিল। সুস্পষ্ট বিপরীত প্রমাণ থাকা সত্ত্বেও অ্যাডভেন্টিজম বিশ্বাস করে এবং শিক্ষা দেয় যে বিশ্বের শেষকালে তারা ঈশ্বরের অবশিষ্ট জনগণ।
আমরা যত অনুগ্রহকালের অবসানের কাছে এগোই, লাওদিকীয় জনগণের প্রতি বার্তাটি ততই গুরুতর ও সোজাসাপটা হতে হবে। যদি সেই ভ্রান্ত পূর্ব ধারণাটি সত্যের খাতিরে পরিত্যাগ না করা হয়, তবে হারুন, জেরোবোয়াম এবং একটোশি ত্রিশতের উদাহরণগুলি প্রথা ও রীতির আবরণের নিচে লুকিয়ে থাকে। অনুগ্রহকালের অবসান এতটাই নিকটে যে আর ওই আবরণের আড়ালে লুকিয়ে থাকা চলে না।
আর বিচার এই যে, আলো জগতে এসেছে, কিন্তু মানুষ তাদের কাজকর্ম মন্দ হওয়ার কারণে আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে। কারণ যে কেউ মন্দ কাজ করে সে আলোকে ঘৃণা করে এবং আলোতে আসে না, যাতে তার কাজকর্ম ভর্জিত না হয়। যোহন 3:19-2।
ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যে অ্যাডভেন্টিজমের ধর্মত্যাগের ইতিহাস আগেই চিহ্নিত করা হয়েছে। এটি একটি ভবিষ্যৎবাণীমূলক বাস্তবতা। এর প্রথম প্রমাণ হল প্রাচীন ইসরায়েল। প্রাচীন ইসরায়েলের ইতিহাস হল ধারাবাহিক ও ক্রমবর্ধমান ধর্মত্যাগের ইতিহাস। তবুও বাইবেল ও ভবিষ্যৎবাণীর আত্মা শিক্ষা দেয় যে প্রাচীন ইসরায়েল আধুনিক ইসরায়েলের প্রতীকস্বরূপ। এটি দুঃখজনক হলেও বর্তমান সময়ের মতো এই সত্যটি বোঝা কখনো এত গুরুত্বপূর্ণ ছিল না। যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের মাধ্যমে যে বিষয়টি উন্মোচিত হচ্ছে তা হল এই সত্য। প্রোটেস্ট্যান্ট শিং হিসেবে অ্যাডভেন্টিজমের ইতিহাস রিপাবলিকান শিংয়ের ইতিহাসের সঙ্গে সমান্তরালভাবে চলেছে। উভয় শিং একে অপরের জন্য দ্বিতীয় সাক্ষ্য প্রদান করে, আর এই সাক্ষ্যগুলোর কোনো একটিকে সঠিকভাবে দেখতে অস্বীকার করলে একই সঙ্গে অন্য সাক্ষ্যটিকেও স্বীকৃতি দেওয়া ব্যাহত হয়।
আহারন, জেরোবোয়াম এবং 1800-এর রেখাগুলি আধুনিক আত্মিক ইসরায়েলের সূচনা চিহ্নিত করে, এবং এভাবে তারা রিপাবলিকান শিংয়ের সূচনাকেও চিহ্নিত করে। তৃতীয় স্বর্গদূতের বার্তা হল পশুর চিহ্ন গ্রহণের বিরুদ্ধে এক সতর্কবাণী। প্রথমে যুক্তরাষ্ট্রই একটি রবিবার আইন পাশ করে এবং পরে সমগ্র বিশ্বকে একই কাজ করতে বাধ্য করে।
বিদেশি দেশগুলো যুক্তরাষ্ট্রের উদাহরণ অনুসরণ করবে, যদিও সে নেতৃত্ব দেয়, তবুও একই সংকট সারা বিশ্বের সর্বত্র আমাদের জনগণের ওপর নেমে আসবে। টেস্টিমনিস খণ্ড 6:3-5।
রবিবারের আইন সংকটের সঙ্গে সম্পর্কিত ভবিষ্যৎবাণীমূলক সত্যগুলোকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড থেকে আলাদা করা যায় না। প্রকাশিত বাক্য ত্রয়োদশ অধ্যায়ের পৃথিবী থেকে ওঠা জন্তুটি বাইবেলের ভবিষ্যৎবাণীতে ষষ্ঠ রাজ্য, যা যিশাইয়া 23 অধ্যায় অনুযায়ী 70 ভবিষ্যৎবাণীমূলক বছর শাসন করে। এটি সেই পৃথিবী থেকে ওঠা জন্তু যার দুটি শিং আছে। ওই দুটি শিংয়ের পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত সত্যগুলো এখন উন্মোচিত হচ্ছে, তবে কেবল তাদের কাছেই, যারা বুঝতে বেছে নেন যে যীশু কোনো বিষয়ের শুরুটিকে ব্যবহার করে তার শেষটিকে চিত্রিত করার মাধ্যমে যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের মোহর খোলার কাজ সম্পন্ন করেন।
1709-সালে বাইবেলের ভবিষ্যৎবাণীতে যুক্তরাষ্ট্র ষষ্ঠ রাজ্য হিসেবে শুরু হয়েছিল, এবং পরবর্তী 65 বছরে যে দুটি শিং ইতিহাস জুড়ে একসঙ্গে অগ্রসর হবে সেগুলোকে এমন এক প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছিল যা চেনা যায়, তবে কেবল তাদের কাছেই যারা দেখতে ইচ্ছুক। ইশাইয়া গ্রন্থের 7 অধ্যায়ে নির্ধারিত সেই 65 বছর খ্রিস্টপূর্ব 44 সালে শুরু হয়ে খ্রিস্টপূর্ব 60-77 সালে শেষ হয়। 1709-টুইং থেকে 1863 পর্যন্ত সেই বছরগুলোর পুনরাবৃত্তি হয়েছিল। ওই 65 বছর উভয় শিং এ সংকটের একটি প্রক্রিয়াকে চিহ্নিত করে।
1863 সালের মধ্যে যিশাইয়া 23 অধ্যায়ের ভবিষ্যৎবাণীমূলক এক রাজার দিনসমূহের প্রারম্ভিক পর্ব সমাপ্ত হয়েছিল, এবং তাতে এক রাজার দিনসমূহের শেষ পর্বের ভবিষ্যৎবাণীমূলক মাইলফলকসমূহ স্থাপিত হয়। যিশাইয়া 23-এর প্রতীকী 70 বছরের সমাপ্তি প্রথম 65 বছরের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। 1863 থেকে 1939 শেষকাল পর্যন্ত সময়টি লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট চার্চের যুগ, যা মিলারাইট আন্দোলন থেকে শুরু হয়ে 144,000-এর আন্দোলনে গিয়ে শেষ হয়। শেষের সময়কালটি বুঝতে হলে আমাদের শুরুর সময়কালটি বুঝতে হবে। অ্যাডভেন্টবাদ
এটি করতে পারে না, কারণ তার সূচনা মুসার শপথের প্রত্যাখ্যান দ্বারা চিহ্নিত, যা সেই ৬৫ বছরকেই শনাক্ত করে, যা অ্যাডভেন্টবাদের এবং যুক্তরাষ্ট্রের শুরু ও শেষকে প্রতিনিধিত্ব করে।
এই কারণেই, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, এই প্রবন্ধটি একটি ভবিষ্যৎবাণীমূলক সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, যা এখন যিহূদা গোত্রের সিংহ উন্মোচন করছেন। সত্যটি হল, আপনি যদি স্বীকার করতে অনিচ্ছুক হন যে সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট গির্জা সর্বদাই লাওদিকিয়ার অবস্থায় ছিল, তবে আপনি যুক্তিগতভাবে অ্যাডভেন্টবাদের ইতিহাসকে যথাযথভাবে ভাগ করতে অক্ষম, এবং অ্যাডভেন্টবাদের ইতিহাসকে যথাযথভাবে ভাগ করতে না পারলে আপনি প্রজাতন্ত্রবাদের সিংকেও সঠিকভাবে শনাক্ত করতে অক্ষম।
কারণ প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের জ্ঞান দ্বারা তারা যখন জগতের কলুষতা থেকে পালিয়ে রক্ষা পেয়েছে, তবু আবার তাতে জড়িয়ে পড়ে এবং পরাভূত হয়, তখন তাদের শেষ পরিণাম শুরু অপেক্ষা আরও মন্দ হয়। কারণ ধার্মিকতার পথ না জানাই তাদের জন্য ভালো ছিল, তার চেয়ে যে তারা তা জেনে তাদের নিকট সমর্পিত পবিত্র আজ্ঞা থেকে ফিরে গেল। কিন্তু তাদের ক্ষেত্রে সত্য প্রবাদ্যি প্রযোজ্য হয়েছে, কুকুর আবার নিজের বমিতে ফিরে যায় এবং স্নান করা শুকরি কাদায় গড়াগড়ি দিতে ফিরে যায়। ২ পিতর ২:২২